الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিসলাইন বেড়ে এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানকে আমরা আদব সম্পন্ন ব্যক্তি অর্থাৎ আদব যারা নিজেদের মধ্যে বজায় রেখেছে এমন ব্যক্তিবর্গ, যাদের মধ্যে আদব ছিল, যাদের মধ্যে শিষ্টাচার ছিল এমন ব্যক্তিবর্গদের জীবনী নিয়ে আলোচনা করি। জীবনী বলতে তারা এক একটি বিষয় কীভাবে আদব করেছেন, আদব করে কীভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও ওই বিষয়গুলোর আদব বজায় রাখতে পারি। এই আদবগুলো শিষ্টাচার বিভিন্ন ধরনের হতে পারে। কোরআনে পাকের আদব রয়েছে, ধর্মীয় কিতাবাদের আদব রয়েছে, মা বাবার আদব রয়েছে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবো এর ধরন এর আদব রয়েছে, ভাই বোন এর আদব রয়েছে। যদি আমরা দেখি, আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস ব্যবহার করা বা প্রত্যেকটা ব্যক্তির সাথে চলাফেরা করার জন্য বিভিন্ন ধরনের আদব হয়ে থাকে। এক আদব এক একজনের জন্য, বাবার সাথে যে আদব করব, বন্ধুর সাথে একই আদব, এরকম না। বাবার আদব আলাদা রয়েছে, বন্ধুর আদব আলাদা রয়েছে। তো এই বিষয়গুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে। আমরা ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আর এই বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর বিষয় কি মোবাইলে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই থেকে জানবো। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরুদ পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে সে থাকার স্থান দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি। প্রথমে যাব আমরা আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী নুরুল আমিন আত্তারি, তার থেকে আমরা জানবো, শুনবো আজকে কোন বিষয় নিয়ে আমাদেরকে মাদানী ফুল প্রদান করবেন। জি নুরুল আমিন ভাই, আজকে আমাদের জন্য কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য মাদানী ফুল দেবেন?
যে ইনশাআল্লাহ সবাজাল, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের রওজা মুবারক,
সুবহানাল্লাহ,
এর আদব কিভাবে আমরা পালন করব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের রওজা মুবারক এর ফজিলত কি রয়েছে শুরুতে আমরা এটা জানবো।
মাশাআল্লাহ,
হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের রওজার আদব কিভাবে করা যায়, সাহাবায়ে কেরাম এবং বুজুরগানের দিন কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে আদব করেছেন, কীভাবে হাজিরি দিয়েছেন সে সম্পর্কে আমরা জানব।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রওজা পাকের জিয়ারত করার যে আদব সমূহ রয়েছে আমরা পূর্বে গত পর্বে আমরা শুনেছি। মদিনা শরীফের আদব কী হবে, মদিনা শরীফের আদব সম্পর্কে আমরা শুনেছি যে কীভাবে আমরা মদিনা শরীফে প্রবেশ করব। মদিনা শরীফে তো আমরা এই জন্যই যাই কারণ এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকদের মার্কাজ রওজা আনোয়ার রয়েছে। এই রওজা আনোয়ার এক তো মদিনা পাকে প্রবেশ করা, আরেক হচ্ছে রওজা পাকে উপস্থিত হওয়া, জিয়ারত করা। তো আমরা এই জন্যই মদিনা শরীফের আদব আলাদা নিয়েছি, পাশাপাশি রওজা পাক এর আদব সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আসলে যারা আশিকের রসুল হয় তাদের মনের মধ্যে তামান্না থাকে, যখন থেকে তারা বেড়ে ওঠে তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে একটা সুপ্ত একটা স্বপ্ন থাকে, লুকায়িত স্বপ্ন থাকে যে আমি কখন একবার যদি এই সুযোগ পেয়ে যেতাম, নবী পাকের রওজা জিয়ারত করতে পারতাম। তো এরকম বাসনা নিয়ে অনেকে থাকে, অনেকের এমন ব্যবস্থা হয়ে যায় যে সে রওজা পাকে উপস্থিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও উপস্থিত করুক, আল্লাহ তাআলা আমাদেরও তৌফিক দিক, আমরা যেন যেতে পারি। আমরা যে যাবো, যাওয়ার পরে কী আদব রক্ষা করবো তাও তো জানা দরকার আছে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আমরা নুরুল আমিন ভাই থেকে শুনবো। নুরুল আমিন ভাইয়ের কাছে আসবো প্রথমে, যে আসলে আমি এটা প্রায় বলে থাকি, অন্যান্য পর্বে বলেছি, যে বিষয়ের গুরুত্ব, মাহাত্ম, ফজিলত আমরা জানতে পারবো ওই বিষয় বা ওই কাজটা করার প্রতি আমাদের উৎসাহটা কিন্তু, উদ্দীপনাটা বেড়ে যাবে,
বেড়ে যাবে।
তো এই জন্য আর কি আপনার কাছে অনুরোধ করব যে আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে অর্থাৎ রজা পাকের আদব, এই আলোচনা যাওয়ার পূর্বে রজা পাকের হাজিরির কিছু ফজিলত যদি আপনি আমাদেরকে কিছু বলে দেন, তাহলে আশা করি আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছে তাদের অন্তরে এর প্রতি উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে।
জি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রজা আকদাস জিয়ারত করার ব্যাপারে হাদিসে কারিমা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আমার কবরের জিয়ারতের জন্য এলো এবং আমার জিয়ারত করার ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তবে তার দায়িত্ব হলো যে কিয়ামতের দিন তবে আমার দায়িত্ব হলো যে কিয়ামতের দিন তার শাফাআত করা। অর্থাৎ যে
সুবহানাল্লাহ
ব্যক্তি
সুবহানাল্লাহ,
রসুল সাল্লাহ সাল্লামের রওজায় আকদাসের জিয়ারত করলো, তাহলে এবং অন্য কোনো উদ্দেশ্য ছিল না, রওজায় আকদাস জিয়ারত করার উদ্দেশ্যেই এসেছিল, তাহলে রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্বে পড়ে যায় যে কিয়ামতের ময়দানে তার
সুবহানাল্লাহ
শাফাহাত করা। তো
সুবহানাল্লাহ
রওজায়
সুবহানাল্লাহ,
আকদাস জিয়ারত করার এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? অন্য
আল্লাহু
জায়গায়
আকবার,
রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এরশাদ করলেন যে আমার জাহিরি ওফাতের পর হজ করলো, অতপর আমার কবর মুবারক জিয়ারত করলো, তবে যেন সে আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো। অর্থাৎ
সুবহানাল্লাহ
রসুল সাল্লাহ আলাইহি
সুবহানাল্লাহ,
সাল্লামের রওজার জিয়ারত করার ফজিলত কি পাবে? যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম জীবদ্দশায় যে যদি তার জিয়ারত করতাম, যে ফজিলত, যে কামালিয়াত, যে বরকত পেতাম,
আল্লাহু আকবার
আল্লাহ
আল্লাহু
রসুল সাল্লাহ
আকবার
সাল্লাম বললেন, সে যেন
সুবহানাল্লাহ,
তেমনই পেলেন। অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের রওজা জিয়ারতের মাধ্যমে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সুগন্ধ আমরা পাবো, রসুল সাল্লাহ সাল্লামের
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
জিয়ারতের যে তৃপ্তি, যে মজা, সেটা আমরা অনুভব করতে পারবো।
আসলে
আমাদের চোখ দ্বারা তো রসুল সাল্লাহ সাল্লামকে দেখতে পারিনি, সকল আশিকদের আকাঙ্ক্ষা বাসনা এটাই থাকে যে নবীর জিয়ারত যদি হয়ে যেত, আমি যদি নবীর যুগে হতাম তাহলে কেমন হতো।
কেমন হতো, আল্লাহু আকবার,
প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এরকমই থাকে যে আমি যদি নবীর যুগে হতাম, আমি যদি নবীর যুগে নবীর সামনে বসা থাকতাম, নবী আমাকে ওসিয়ত করতো, নবী আমাকে দেখতো, আমি নবীকে দেখতাম, নবীর থেকে কিছু বরকত হাসিল করতে পারতাম।
সুবহানাল্লাহ।
প্রত্যেকের আকাঙ্ক্ষা বাসনা এরকমই
আলাদা
থাকে।
জি, এই হাদিসে মোবারকা থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজা পাকে জিয়ারত করবে সে মূলত নবী পাককে জিয়ারত করলো। এখন কত বড় সৌভাগ্যের বিষয়, তো যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত তারা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজায় জিয়ারত করার মাধ্যমে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারতের যে একটা আশা আকাঙ্ক্ষা তা যেন পূরণ করে নেয়, আল্লাহ তাআলা তৌফিক দিক। নূর আমিন ভাই খুব সুন্দর হাদিসে মোবারক আমাদেরকে শোনালেন, আমাদেরকে মদিনায় অর্থাৎ রোজা পাকের ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম। দর্শকবৃন্দ, আসলে বাস্তবে কি আশিকদের প্রাণ রোজা পাক? তো রোজা পাকের কিছু আদব অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, এমন নয় যে আমরা রোজা পাকে যাব সেখানে আমরা জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে সেখানে উল্টো আমরা বেয়াদবি করে আমরা নিজেদের মানে সচরাচর স্বভাব বিরোধী কাজ করে নবী পাককে কষ্ট দেব। মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যেভাবে আমাদেরকে দেখেছেন এখনও রজা পাকে থেকে আমাদেরকে দেখছেন। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করেন তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুরুদ পাক শুনেন এবং এর উত্তরও প্রদান করেন। কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যখন কেউ আমার কাছে সালাম পাঠায় তবে আল্লাহ তাআলা আমার রূহ আমাকে ফিরিয়ে দেন যতক্ষণ না আমি তার সালামের উত্তর দেই। তো একটু চিন্তা করেন, রজা পাকে গেলাম, রজা পাকে যাব, গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, তার উত্তর প্রদান করেন। হয়তো এই হাদিসের মুবারাকের মধ্যে একটি শব্দ রয়েছে যে আমার রূহ আমাকে ফিরিয়ে দেন, এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তার জীবনটা ফিরিয়ে দেন তিনি তখন সালামের উত্তর দেন, এমনটা নয়। এটা ব্যাখ্যা এরকম যে যখন কেউ সালাম দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা পাকের সামনে থেকে সালাম দেয় তখন তার মনোযোগটা ওই দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দেন। প্রাণ বলতে এখানে মনোযোগ বোঝানো হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা যখন যাব এই যে দুরুদ সালাম দিব, তো আমাদের উচিত আমরা যেন খুব সুন্দরভাবে এবং একাগ্রতার সাথে আমরা যেন দুরুদ সালাম পাঠ করি, জিয়ারত করি। একটা আছে যে আদব, মনে রাখবেন আদব যার মধ্যে থাকবে সে তো অবশ্যই সৌভাগ্যবান হবে। তো ইনশাআল্লাহ তাআলা বুজুর্গানের দিন কীভাবে আদব রক্ষা করেছেন, রোজা পাকে জিয়ারত করেছেন, এ সম্পর্কে আমি নুরুল আমিন ভাইকে অনুরোধ করব যদি কিছু মাদানী ফুল আমাদেরকে এই বিষয়ে দিয়ে দেন যে বুজুর্গানের দিন তারা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রোজা পাকের জিয়ারত করেছেন।
আসলে প্রত্যেকের মনের চিন্তা ভাবনা অ্যাটিচিউড এক একজনের এক এক রকম হয়।
জি জি
কারো কারো কাছে এটা আদব মনে হয় যে আমি খুব শান শওকতের সাথে খুব ভালো পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে নবীর দরবারে হাজির হব,
সুবহানাল্লাহ।
এটা নবীর আদব।
জি
কেউ মনে করে যে আমি একেবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ভিখারি অবস্থায় যাব,
সুবহানাল্লাহ,
মানে নিজেকে একেবারে নিকৃষ্ট অবস্থায় নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করব।
অর্থাৎ
এটাই
আদব যে বিষয়টা হচ্ছে অন্তরের সাথে রিলেটেড।
অন্তরের সাথে রিলেটেড এবং
জি
বাহ্যিক
প্রকাশ,
প্রকাশভঙ্গির সাথে
জি
সম্পর্কিত,
জি জি
অর্থাৎ আপনি কিভাবে
এটা
কি
প্রকাশ করছি।
প্রকাশ করছেন
জি
সেটার উপর নির্ভর করে। গজনীর বাদশাহ, তিনি একজন বাদশাহ, তো তিনি এমন ভাবে রোজায়ে আকদাসে হাজির হলেন, এমন গরিবী অবস্থা, তার ছিঁড়া জামা পড়লেন, মানে একেবারে পুরাতন একটা পোশাক পরিধান করে তিনি রোজা আকদাসে হাজির হলেন। হাজির হয়ে তিনি রোজা আকদাস জিয়ারত করলেন। জিয়ারত করার পরে দেখলেন মিশরের বাদশাহ তিনিও এসেছেন, কিন্তু তিনি তাজ পরিধান করে এসেছেন,
শান ও
শান
শওকতের
ও
সাথে।
শওকতের সাথে হাজিরি দিয়েছেন। তিনি বলতে লাগলেন যে কি করছেন আপনি, তো রসুল সাল্লাহ সাল্লামের দরবারে এমন অবস্থায় এসেছেন, তো এটা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না এমন শান ও শওকতে। তিনি যা উত্তর দিলেন সেটাও অনেক
আল্লাহু
শিক্ষণীয়
আকবার,
বিষয়।
সুবহানাল্লাহ।
তিনি উত্তর দিলেন যে আসলে আমি আমার এই অবস্থায় আসার একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, যে আমি যে আজকে বাদশা হয়েছি, আমার যে মাথার তাজ হয়েছে,
আল্লাহু
আমার যে
আকবার,
উত্তম পোশাক হয়েছে, এটা নবীর দান, আমার
সুবহানাল্লাহ,
নবীর দান, কারণ আল্লাহ হচ্ছে দাতা আর আমার নবী হচ্ছে বন্টনকারী,
বন্ধনকারী,
আমার নবী
সুবহানাল্লাহ।
আমাকে এটা দান করেছে, বন্টন করেছে, আমি তার কাছে এসেছি দেখানোর জন্য যে ইয়া রাসূলাল্লাহ, আমি আমি যে মিশরের বাদশা আছি, আপনি আমাকে এই মুকুট দিয়েছেন, আমাকে এই উত্তম পোশাক দিয়েছেন, আমাকে বাদশাহী দিয়েছেন, এটা
আমাদের যে
পেশ করার জন্য এসেছি।
ছোটদের এমন দেখা যায় না, যদি বড় ভাই বা মামা বা আত্মীয় স্বজন যদি কোনো কিছু গিফট দেয়,
গিফট
তো
করে,
দৌড়ে গিয়ে দেখা, আব্বু আব্বু আমি এটা পেয়েছি,
জি জি জি,
আমাকে মামা এটা দিয়েছে,
মামা
বড়
এটা
ভাই
দিয়েছে,
আমাকে এটা দিয়েছে, দেখায় যে না আমি এটা পেয়েছি,
পেয়েছি,
তো তার বাচ্চার নিয়ত একটা খুশি থাকে যে না
খুশি
আমি এটা
থাকে,
নিয়ামত পেয়েছি। এমনটা নয় যে না আমার এটা আছে,
বরত্ব নয়,
বরত্ব নয়, গর্ব নয়, এমন ছিল আর কি।
জি জি, এরকম ছিল। তো আসলে আদব ব্যাপারটাই হচ্ছে এরকম,
জি
কনসেপ্টটা
অন্তরের
এরকম
সাথে
থাকে,
রিলেটেড থাকে,
অন্তরের সাথে
যে
রিলেটেড
যেমন
থাকে,
নিয়ত থাকে।
যার যেমন নিয়ত
জি
থাকে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা এর ব্যাপারে শুনেছি, যিনি তিনি যখন দুবার রোজা আকদাসে জিয়ারতে গেলেন,
সুবহানাল্লাহ,
তখন তার ক্যাফেত কিরকম ছিল, তিনি আদব কিরকম আদব ছিলেন, আদব অবস্থায় ছিলেন, যে এরকম আদব করতে করতে রসুল সাল্লাহ আসলামের জিয়ারত যাতে হয়, তিনি এরকম আদব অবস্থায় তিনি রোজায় পাকে হাজিরি দিতে থাকলেন, হাজিরি দিতে থাকলেন, দ্রুত সালাম পেশ করতে থাকলেন, তিনি কালাম লিখতে থাকলেন। কালাম
আল্লাহ,
লিখার অবস্থায় একে এরকম অবস্থা এলো যে অবশেষে রসুল সাল্লাহ সাল্লামের বাহ্যিকভাবে তার
বাহ্যিকভাবে,
জিয়ারত করলেন।
সুবহানাল্লাহ। তো আল্লাহ রহমতুল্লাহ তাআলা, তিনি যে এখানে পংক্তি লিখেছেন, কাসিদা লিখেছেন, তো কাসিদার একেবারে শেষের দিকে আল্লাহ রহমতুল্লাহ তাআলা আদবের কারণে, বিনয়ের কারণে নিজেকে মানে খুবই নগণ্যভাবে উপস্থাপন করেছেন।
জি জি জি,
আর এই যে নগণ্যভাবে উপস্থাপন করেছেন, আর এই কারণেই কিন্তু তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিয়ারত দিয়েছে। একটি ঘটনা আমি আপনার সাথে অ্যাড করব। এক মহিলা, বৃদ্ধ বৃদ্ধা মহিলা, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আকদাসে হাজির হয়ে দরুদ সালাম পাঠ করছে। পাশে আরও অন্যান্য কিছু মহিলা ছিল, তারা খুব সুন্দর সুন্দর ভাষায়, সাবলীল ভাষা বলি বা ভাষার যে মাধুর্যতা রয়েছে, এই মাধুর্য সুন্দর সুন্দর শব্দ দ্বারা দুরুদে পাক পাঠ করছে।
পাঠ করছিল,
যেটা আমরা বলছি না, কিছু লোকের ভাষা, সে ভাষাগুলো খুবই সুন্দর থাকে,
জি
তারা হায়ার এডুকেটেড হয়, উচ্চ শিক্ষিত হয়, তাদের শব্দ থাকবে একটু, তাদের যে শব্দ চয়ন খুব
শব্দ
সুন্দর
চয়নের,
হবে। জি, কিন্তু ওই বৃদ্ধা মহিলা যখন শুনলো যে তারা খুব সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর শব্দ দ্বারা নবী পাকের উপরে দরুদ সালাম পাঠ করছে, তখন তার অন্তরের মধ্যে এটা আসলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি আমার এই দরুদ সালাম কবুল করবে? তারা তো কত সুন্দরভাবে দরুদ সালাম পাঠ করছে,
পাঠ
আমার
করছে,
এখানে তো
আমি তো
এত কিছু না, আমার এটা তো তার মনের ভিতরে আশাটা মানে হতাশা চলে আসলো। সে যখন ঘুমালো রাতের বেলা, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিয়ারত করলো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে এই সংবাদ দিলেন যে তুমি এত উদ্বিগ্ন চিন্তিত কেন হচ্ছ, আমি সবার আগে তোমার দরুদ ও সালাম কবুল করেছি।
সুবহানাল্লাহ,
আসলে
আসলে
বাস্তবিক কি, যারা আদব সহকারে, যাদের অন্তরে এই যে অন্তরে রিলেটেড
শব্দচয়নের চাইতে আদবটা যদি বেশি
আদবটা ছিল তার মধ্যে
তার
বেশি, তার
মধ্যে বেশি
ভিতরেই
ছিল,
ছিল নবী পাক
ইখলাস
সাল্লাল্লাহু আলাইহি
ছিল,
সাল্লামের প্রতি ইখলাস ছিল, ভালোবাসা ছিল,
মহাব্বত ছিল,
ভক্তি ছিল, আদব ছিল। এই আদব জিনিসটাই কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, গ্রহণ করলেন। যে বিষয়টা আমাদের নুরুল আমিন ভাই বললেন যে অনেকে যায় বাদশার বেশে গেল, আবার অনেকে ফকিরের বেশে, আউলিয়ে কিরাম তারা ফকিরের বেশে যেতেন, তো আবার অনেকে যেত, তো এটা হচ্ছে আসলে অন্তরের সাথে রিলেটেড। তো এই কারণে আমাদের উচিত যে আমরা যেন নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করি। প্রথমে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, এরপর আমরা যখন অন্তর পরিশুদ্ধ থাকবে, পাক পবিত্র থাকবে, তখন এই পাক পবিত্র অন্তর থেকে আমাদের পাক পবিত্র চিন্তা ভাবনা আসবে, আদব আসবে, তখন আমরা এই আদবের ফলপ্রসূ আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অন্তরের যদি কথা বলা হয় বা নিয়তের কথা বলা হয়, তো অনেক বুজুর্গ এমন রয়েছে, আমরা হয়তো বাহ্যিকভাবে দেখি একটা, কিন্তু বাস্তবে হয় আরেকটা। যেমনটি নুরুল আমিন ভাই ই করলো, এক বুজুর্গের কথা মনে পড়ছে, বুজুর্গ রহমতুল্লাহ তাল্লাই, তার অন্তরে মানে নিয়তের এটা কেমন দেখেন। একবার এক ব্যক্তির কাছে কি করতো, কিছু খানায় কাবার সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার এই এই সমস্যা, আমার এই সমস্যা যেন পূরণ হয়ে যায়, দোয়া করছে যে আমার এটা এটা দরকার। তো এক ব্যক্তি আসলো, এসে তার এই দোয়া শুনে তাকে সাহায্য করলো। তো সাহায্য করার পরে এরপর পরবর্তী দিন আবারও দেখা গেল যে একই রকম, যে এই ব্যক্তি এসে আবার দোয়া করছে যে তাকে যেন সাহায্য করা হয়। তো তখন ওই ব্যক্তিকে বলা হলো, আচ্ছা কালকে আমি দেখলাম আপনি এরকম সাহায্য চাইছেন, আজকেও সাহায্য চাইছেন, তো এর কারণ কি, আপনি তো গতকালকে যা পেয়েছেন তা তো অনেকদিন আপনার হয়ে যেত। তো বলল যে আসলে আমি এটা নিজের জন্য চাচ্ছি না, যে আমাকে দান করবে, সহযোগিতা করবে, এতে তার স্বভাব হবে, আমার তো সম্পদের দরকার নেই। সে ওই বুজুর্গ, অর্থাৎ যিনি দোয়া করছিলেন তিনি একজন বুজুর্গ ছিলেন, তিনি ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছিল এবং জিজ্ঞাসা করলো, তার হাত ধরে খানায় কাবার চতুর্দিকে প্রায় 7 বার চক্কর দিল, আর প্রতিবার দেখা গেল আলাদা দামি মণি মুক্তা হীরা জহরত তার পায়ের নিচে লুটিয়ে আছে। তো দেখে আশ্চর্য হলো যে এত দামি দামি সম্পদ আপনার কাছে, এরপর আপনি সাহায্য চাচ্ছেন। তো বলেন, আমার এই সাহায্য চাওয়া এজন্য যারা আমাকে দান করবে তাদের সওয়াব হবে, এই সওয়াবের জন্য। তো দেখুন এই বুজুর্গের নিয়ত কি, মানুষ যেন দান করার কারণে তাদের নিজের উপকার হয়। যেমনটি এই বাদশাহ, আমরা শুনলাম নুরুল আমিন ভাই থেকে যে বাদশাহ কি করলো, সে যে নিয়ামত পেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, নিয়ামতটা দেখানোর জন্য কি করলেন, এই বাদশার বেশে এসেছেন, আরেকজন তার নিয়ত শুদ্ধ, এর নিয়ত শুদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত শুদ্ধ করে নবী পাকের রজায় হাজিরি দেওয়ার তৌফিক দান করুক। নুরুল আমিন ভাই আবারও আসবো আপনার কাছে যদি আরও কিছু মাদানী ফুল রজায় পাকে হাজিরি দেওয়ার।
জি জি, তো শুরুতেই যখনই আমরা রোজা একাদশে হাজির হব, শুরুতেই কি করব, অজু অবস্থায় তো অবশ্যই থাকব, অজু অবস্থায় থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় বাইরে থেকেই সালাম আরজ করব।
সুবহানাল্লাহ,
সালাম আরজ করে তার দরবারে যাওয়ার জন্য অনুমতি চাইব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসতে যাচ্ছি। কারণ আমরা আমাদের আকীদ, আমাদের বিশ্বাস এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায়
আসলে
আছেন।
এটা আমরা দেখতে পাই যে আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজা পাকে সবাই যেতে পারে না,
পারে না,
যাদেরকে নবী পাক কবুল করেন
কবুল করে
তারাই যেতে পারে,
তারাই যেতে পারে।
অনেক বাহ্যিক আসবাবপত্র, অর্থাৎ আসবাব থাকে, সবাব থাকে, সম্পদ থাকে, বাহ্যিকভাবে টাকা পয়সা অনেক থাকে, কিন্তু নবী পাকের রজা যাওয়ার সামর্থ্য হয় না, সুযোগ হয় না,
সৌভাগ্য
বা সৌভাগ্য অর্জিত হয় না। আবার অনেক দেখা গিয়েছে টাকা পয়সা তেমন নেই, আমির আলে সুনত কে দেখি না, আমির আলে সুনতের কাছে এমন টাকা নেই যে তিনি নিজে যাবেন, কিন্তু আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করে দেন,
করে দেন,
ঠিক আছে না। তো এটা আর কি, তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে।
তো দুরুদ ও সালাম আরজ করে অনুমতির প্রার্থনা করা, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন যাবে, মীর বিনম্র অবস্থায় ডান পায়ে প্রবেশ করা, ডান পায়ে প্রবেশ করে, তো ওই আদবের দিকে খেয়াল করা, যে আদব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে থাকলে যে যেভাবে আদব করত,
সুবহানাল্লাহ,
যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকলে যেভাবে আদব করত, সেই আদবগুলো খেয়াল রাখা। কিরকম আদবগুলা? যে চোখ, কান, নাক, মুখ, এগুলো সবকিছুর আদব। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যদি আমি থাকতাম, তাহলে তো আমি এদিক সেদিক তাকাতাম না, উপরে নিচে তাকাতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকলে তো আমি তো উচ্চ স্বরে কথা বলতাম না।
জি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকলে তো আমি আমার কানকে এদিক সেদিক রাখতাম না, অন্যদিকে মনোযোগী হতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমার সামনে থাকতো, তা আমি আমার হাতকে অযথা নাড়াচাড়া করতাম না, পাকে অযথা নাড়াচাড়া করতাম না। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আদব সহকারে রাখবো, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে আছেন। এই অবস্থায় রাখা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা যাতে আমি করছি সেই চিন্তা ভাবনা করা, তাকে সালাম আরজ করা, তার প্রতি দুরুদ সালাম পেশ করা, তার প্রতি দুরুদ সালাম পেশ করা, চিন্তা ভাবনা করা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনেই আছেন। তো আদব ও আগ্রহ সহকারে গর্দান ঝুঁকিয়ে নেওয়া, দৃষ্টিকে নিচু রাখা, অশ্রু বর্ষণ করতে করে কাঁপতে কাঁপতে গুনাহের প্রতি লজ্জিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও অনুগ্রহের প্রতি আশা রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফের দিকে সোনালি জালির সামনে রওজা শরীফে উপস্থিত হন। সুতরাং কদম মোবারকের দিক দিয়ে উপস্থিত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ কাবাতুল্লাহ পিছনে রেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাবাতুল্লাহ পিছনে থাকবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে মুখ করে কি করা, হাজিরি দেওয়া,
হাজিরি দেওয়া।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে বিশেষ করে আগ্রহান্বিত হওয়ার পাশাপাশি আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের কারণও হবে, এটার জন্য দোয়া করা। তারপরে যখন আমি হাজির হলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, হাজির হয়ে আরজ করা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, যার যার জন্য দোয়া দরকার হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা পেশ করা। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের এই সমস্যা, আপনি যদি কিছু দয়া করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, আপনি যদি দোয়া করতেন। আমি এসেছি আপনার দরবারে, আমার মনে তো অনেক বেদনা, অনেক দুঃখ আমার, অর্থাৎ নিজের যে মনের বেদনাগুলো আপনি যা কাউকে বলতে পারেন নাই, রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আদব সহকারে সেগুলো আরজ করুন। ইনশাআল্লাহ সাওয়াজান সেই মনের বেদনা, সেই দুঃখগুলো ইনশাআল্লাহ সাওয়াজান আল্লাহ তাআলা দূর করে দেবেন
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আসলে বাস্তবে কি, রওজায়ে আনোয়ারে উপস্থিত হলে কেউ খালি হাতে ফিরে না। মানুষ যে আশা করে, দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করে নেন। তো আসলে রওজায়ে পাকে হাজিরি দেওয়ার অনেক উপকারিতাও রয়েছে, অনেক বরকতও রয়েছে। আসলে বরকতের একটা মাধ্যম, অন্যতম মাধ্যম, আমি তো বলবো সবচেয়ে বড় মাধ্যম রওজায়ে পাকে হাজিরি দেওয়ার। তো ইনশাআল্লাহ তাআলা যখনই সম্ভব হবে হাজিরি দেওয়ার চেষ্টা করব। রওজায়ে পাকে হাজিরি দিলে আমাদের কি কি উপকারিতা হয়, কিছু এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আমাদের নূরামিন ভাই থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা, যদি সম্ভব হয়। রওজায়ে পাকে হাজিরি, আমরা তো আদব শুনলাম কিছু, যদি আপনি আমাদেরকে রওজায়ে পাকে হাজিরি দেওয়ার অর্থাৎ জিয়ারত করার যে উপকারিতাগুলো রয়েছে, এখান থেকে যদি কিছু উপকারিতা আমাদেরকে বলে দেন, তাহলে দেখা যাবে এটা দ্বারা আমাদের অন্তরের মধ্যে একটা উৎসাহ, আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে।
জি জি, আমরা শুরুতেই কয়েকটা হাদিস শুনেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে উপস্থিত হবে, সে যেন জাহিরি জীবদ্দশায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করলো।
সুবহানাল্লাহ।
তারপরে আরেকটা হাদিস শুনেছিলাম যার সারমর্ম হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিয়ারত, কবর জিয়ারত করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফাআত করবে।
সুবহানাল্লাহ।
তো আরো কিছু উপকারিতা শুনে নি। শেখ শোয়েব হারিফিস রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব মোবারকে জিয়ারতকারীর জন্য 10টি কারামত, অর্থাৎ সম্মান রয়েছে, 10টি সম্মান রয়েছে। একটি সম্মান, প্রথম সম্মান হচ্ছে তা উচ্চ মর্যাদা হবে। দুই নম্বর, উদ্দেশ্য অর্জনে সফল হবে। তিন নম্বর, তার চাহিদা পূরণ হবে। চার নম্বর, তার দান করার তৌফিক অর্জিত হবে, অর্থাৎ সে ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ।
পাঁচ নম্বর, সে ধ্বংস ও নিঃস্ব হওয়া থেকে নিরাপদ থাকবে, সে গরিব হবে না ইনশাআল্লাহ, ধ্বংস হবে না ইনশাআল্লাহ। ছয় নম্বর, দোষ ত্রুটি থেকে সে পবিত্র হবে, সে দোষ ত্রুটি থেকে বাঁচতে থাকবে। সাত নম্বর, তার সমস্যার সমাধান হয়ে যাবে, সে যে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। 8 নম্বর, দুর্ঘটনা থেকে সে নিরাপদ থাকবে ইনশাল্লাহ। 9 নম্বর হচ্ছে সে আখিরাতে উত্তম প্রতিদান পাবে, কারণ আখিরাতের উত্তম প্রতিদানের ব্যাপারে আমরা তো শুরুতেই শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফাআত করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
10 নম্বর হচ্ছে পূর্ব ও পশ্চিমের রব তাআলার অনুগ্রহ সে পেতে থাকবে।
সুবহানাল্লাহ। বাস্তবে কি রোজা পাকের যারা জিয়ারত করে তারা অসংখ্য তাদের মর্যাদা অর্জিত হয়, তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে দেখ আমরা যেন হাজির হতে পারি।
আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা প্রতিদিনই হাজিরি দেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি যদি চাই, যারা মদিনা শরীফে রয়েছি। কিন্তু এমন মখলুক রয়েছে, আল্লাহর মখলুক রয়েছে, ফেরেস্তা, যাদের সম্মান এত বেশি, সেই ফেরেস্তারা এমন সৌভাগ্য রয়েছে তাদের মাত্র কিয়ামত পর্যন্ত একবারই হাজিরি দেওয়ার সৌভাগ্য হয়।
এই কিয়ামত পর্যন্ত
একবারই হাজিরি দিতে পারবে 70,000। তাও কি কতজন ফেরেস্তা সেটা চিন্তা আমরা একবার মাথায় আনি। 70,000 ফেরেস্তা সকালে এবং 70,000 ফেরেস্তা সন্ধ্যায় হাজিরি দিচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার হাজিরি দেওয়ার সৌভাগ্য পাবে না।
আল্লাহ আল্লাহ। মর্যাদাবান ব্যক্তির সামনে গেলে বা তাদের সংস্পর্শে থাকলে, যারা সংস্পর্শে থাকবে তারাও মর্যাদাবান হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহচর্য থেকে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবির মর্যাদা পেয়েছেন, সাহাবায়ে কিরাম সাহাবির মর্যাদা পেয়েছেন, তারা মর্যাদাবান হয়েছেন। আউলিয়া কিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করেছেন, পোষণ করেছেন, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। তো আমরা শুনছি দর্শকবৃন্দ, রোজা পাকে জিয়ারত করার কি আদব রয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা পাকে জিয়ারত করার আদব বজায় রাখার তৌফিক দিক। একটি ঘটনা বলবো সংক্ষিপ্তভাবে। মারওয়ান তার শাসনামলে একদিন কোথাও যাচ্ছিল, সে কোনো ব্যক্তিকে দেখলো যে হুজুর সাইয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবরে আনোয়ারে নিজের মুখমণ্ডল রেখে বসে আছেন। মারওয়ান বলল, তুমি কি জানো যে তুমি কি করছো? যখন তিনি মারওয়ানের দিকে ফিরলেন তখন দেখলেন যে তিনি ছিলেন হযরতে সাইয়দুনা আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হ্যাঁ, আমি কোনো পাথরের কাছে আসিনি, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাজকীয় দরবারে উপস্থিত হয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে শুনেছি যে দিনের জন্য তখন অশ্রু ঝরাবে না যখন তার দায়িত্ব ভদ্র এবং উপযুক্ত ব্যক্তির কাছে থাকে, দিনের জন্য তখন অশ্রু ঝরাবে যখন তার দায়িত্ব অভদ্র অনুপযুক্ত ব্যক্তির কাছে থাকে। দর্শকবৃন্দ, আমরা যখন রোজা পাকে হাজির হব তখন যেন আমাদের অন্তরে এটাই থাকে যে আমি যার কাছে এসেছি তিনি আমার চাহিদা পূরণ করবেন, আমার গুনাহের মাফির জন্য তিনি আমার সুপারিশ করবেন। কোরআনে পাকের আয়াত তো রয়েছে না যে যখন তোমরা নিজের জানের উপরে জুলুম করো তখন তোমার নবী পাকের দরবারে হাজির দাও, যদি নবী পাক সুপারিশ করে আমাকে ক্ষমাশীল পাবে।
এই আয়াতে কিন্তু বলা হয় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়
বা পরে, মানে কোনো একটা রাখে নাই, সাধারণভাবে রেখেছেন। তো আমরা জীবদ্দশায় হোক বা বর্তমানে জাহিরি হায়াতে নেই, তারপর আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা, বরকত পাবো। এরকম বরকত অসংখ্য পেয়েছে। আলোচনা করতে গেলে তো অনেকটা সময় চলে যাবে, আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যদি কখনো এরকম বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আজকে আমরা যা আলোচনা করেছি শুনেছি, একটা বিষয় আলোচনা শুনলাম বাস হয়ে গেল না, এমন না। আমরা যেন এই আলোচনাগুলো প্র্যাকটিক্যাল নিয়ে আসি, যখনই হাজিরি সৌভাগ্য হবে আমরা যেন আদবগুলো, আমরা যেন এই শিষ্টাচারগুলো আমরা যেন বজায় রাখতে পারি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শিখেছি আমল করার এবং অন্তরে রেখে অপরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বিদায় নিব পরবর্তী পর্ব দেখার জন্য। পরবর্তী পর্ব অনেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।